ওয়াশিংটন। শুরু হলো বাংলা অনুষ্ঠান এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি, সকলকে অনেক অনেক শুভেচ্ছা। সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরুদ্দিন। বাংলাদেশে ভারতে এখন রবিবার রাত, আর এখানে ওয়াশিংটনে রবিবার বেলা 11টা। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে পাঠানো মতিউর রহমান চৌধুরীর একটি রিপোর্ট।
রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না হলে বাংলাদেশে উগ্রপন্থার জন্ম হতে পারে।
ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর এক প্রতিবেদনে উঠে এসেছে।
রয়েছেন দীপঙ্কর চক্রবর্তীও, রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে।
কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আজ দ্বিতীয় দিন সারদা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করছে।
তবে মতিউর রহমান চৌধুরী, জহুরুল আলম, দীপঙ্কর চক্রবর্তী, এদের সবার আগে আহসানুল হক, বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ, পড়ছি আহসানুল হক। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে উগ্রপন্থার জন্ম হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তার মতে সমস্যাটি শুধু বাংলাদেশ বা মিয়ানমারের নয়, গোটা বিশ্বের জন্য নতুন হুমকির কারণ হবে। এ সম্পর্কে ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধান না হলে বাংলাদেশে উগ্রপন্থার জন্ম হতে পারে, এই আশঙ্কা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের। রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকার জাতিসংঘ অফিস আয়োজিত বাংলাদেশ ও মানবাধিকার শীর্ষক এক সেমিনারে মন্ত্রী একথা বলেন। তার মতে সমস্যাটি শুধু বাংলাদেশ বা মিয়ানমারের নয়, গোটা বিশ্বের জন্য নতুন হুমকির কারণ হবে।
মানবাধিকার যদি রাখতে করতে চান, এগুলোকে তাদের স্বস্থানে স্বদেশে ফিরিয়ে নিতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব তত ভালো, নতুবা এইগুলো, এই যদি প্রবলেম দীর্ঘস্থায়িত হয় তাহলে কিছু ধরনের উগ্রপন্থা বিবালাপ অন্যান্য অসুবিধার সৃষ্টি হতে পারে, যা এই অত্র এলাকার জন্য, মায়ানমার, বাংলাদেশ এবং পুরো অত্র এলাকার জন্য একটা অনিশ্চয়তার কারণ।
পররাষ্ট্রমন্ত্রী বলেন সংকটের উৎপত্তি যেহেতু মিয়ানমার, তাই এর উৎপত্তিস্থলে এই সমাধান খুঁজতে হবে। বিশ্ব নেতৃবৃন্দ সে আলোকেই সমাধান খুঁজবেন এমন প্রত্যাশা বাংলাদেশের। ডক্টর মোমেন বলেন সার্বজনীন মানবাধিকার রক্ষায় বাংলাদেশ বরাবরই প্রতিশ্রুতিবদ্ধ। তার দাবি বাংলাদেশে যে উচ্চ প্রবৃদ্ধি হয়েছে তার বড় কারণ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা। জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মিজানুর রহমান বাংলাদেশের মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দুনিয়ার যে ধারণা তার সমালোচনা করেন। বলেন 72-এর সংবিধানে মানবাধিকারের সংজ্ঞায় অসম্পূর্ণতা ও অপূর্ণতা ছিল। অনুষ্ঠানে আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী শিফা হাফিজা বলেন যেহেতু রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিলম্বিত হচ্ছে, সেজন্য তাদেরকে সীমান্ত এলাকা থেকে অন্যত্র পুনর্বাসন করা জরুরি। জাতিসংঘের সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতা বিষয়ক দূত প্রমিলা প্যাটন বলেন রাখাইন প্রশ্নে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিভাজন সত্ত্বেও তারা মিয়ানমারকে জবাবদিহির আওতায় আনতে আরও চাপ সৃষ্টি করছেন। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য অসমে আবারও খুন হয়েছে দুই বাঙালি। গলা কেটে তাদেরকে হত্যা করা হয়েছে, হাত কেটে নেওয়া হয়েছে আরও দুজনের। এ সম্পর্কে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
দেশের সরকারি সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়া থেকে অসমের তিনসুকিয়ায় দুমদুমায় কাজের উদ্দেশ্যে গিয়েছিল 7-8 জন শ্রমিকের একটি দল। সেই দলেরই সদস্য ছিল মৃত দুই শ্রমিক। সেখানে একটি আসবাব তৈরির কারখানায় কাজ করতেন এরা। স্থানীয় সূত্রের খবর, কয়েকদিন আগে তাদের সঙ্গে অজ্ঞাত পরিচয় কয়েকজনের ঝামেলা হয়, সম্ভবত টাকা পয়সা নিয়ে তাদের মধ্যে বচসা হয়। এরপর গতকাল গভীর রাতের দিকে হঠাৎই এদের উপর হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। গলা কেটে খুন করা হয় হামিদুল ইসলাম ও আরও একজনকে, বাধা দিতে গেলে হাত কেটে দেওয়া হয় আরও দুজনের। আজ রবিবার সকালে দুমদুমা থানা থেকে এই খুনের খবর জানানো হয় পাশকুড়া থানায়। এরপরই খবর দেওয়া হয় মৃতের বাড়িতে। শোকে ভেঙে পড়ে তাদের পরিবার। অসম প্রশাসনের সহায়তায় দ্রুত মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনার ব্যবস্থাও শুরু হয়েছে। ঘটনা তদন্ত শুরু করেছে দুমদুমা থানার পুলিশ। প্রসঙ্গত বলা যেতে পারে গত বছরের অসমের তিনসুকিয়াতেই খুন করা হয় পাঁচ বাঙালিকে। নাগরিকপঞ্জী নিয়ে বিতর্কের মাঝে ওই পাঁচ বাঙালি খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে অসম থেকে পশ্চিমবঙ্গ। ওই খুনের ঘটনার সঙ্গে উল্ফা জঙ্গি সংগঠনের যোগ রয়েছে বলে প্রথমে অনুমান করা হয়, যদিও পরবর্তী সময়ে এই অভিযোগ অস্বীকার করে উল্ফা সংগঠন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আজ দ্বিতীয় দিনের মতো সারদা চিট ফান্ড কেলেঙ্কারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করেছে। এ বিষয়ে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
সারদা সংক্রান্ত বিশেষ তদন্তকারী দল সিটের প্রধান থাকাকালে রাজীব কুমার তথ্য প্রমাণ নষ্ট করে দিয়েছেন। এর আগে সিবিআই সেই ব্যাপারে প্রশ্ন করার জন্য বহুবার তাকে ডাকলেও তিনি যাননি। কলকাতায় সিবিআই তাঁর বাড়িতে গেলে তাঁকে বাঁচাতে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সদল বলে ধর্নায় বসে কেন্দ্রকে আক্রমণ করেন। মমতার কথায় রাজীব বিশ্বের শ্রেষ্ঠ পুলিশদের একজন। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশে রাজীব সিবিআইয়ের সামনে হাজির হতে বাধ্য হলেন। শর্ত হলো জেরা করা হবে নিরপেক্ষ শহর শিলংয়ে এবং আপাতত তাঁকে গ্রেপ্তার করা যাবে না। সেই অনুযায়ী গতকাল সিবিআই অফিসারেরা রাজীবের দীর্ঘ 8 ঘন্টা ধরে টানা জেরা করেন। আজ সকাল থেকে আবার জেরা চলছে, তবে দুঁদে পুলিশ অফিসার রাজীব কুমার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে চলেছেন। তাই আজ সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত জেলখাটা তৃণমূল সাংসদ কুণাল ঘোষকেও সিবিআই শিলংয়ে তলব করেছে। দুজনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভারতের সাহারানপুর এবং হরিদ্বারে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77-এ। 40 জনেরও বেশি অসুস্থ, চিকিৎসা চলছে তাঁদের। এ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ বিষয়ে কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
40 জনেরও বেশি অসুস্থ, চিকিৎসা চলছে তাদের, এই ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 14 জন আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে। উত্তরপ্রদেশের পুলিশ প্রশাসন সূত্রের খবর, সঙ্গে ইঁদুরের বিষ মিশে যাওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। উত্তরপ্রদেশেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাহারানপুরে 46 জন এবং কুশিনগরে 13 জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই এক মদ বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষ মদ ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে 15 দিন ধরে পুলিশ ও আবগারি বিভাগকে যৌথ অভিযানের নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা এবং অসুস্থদের 50,000 টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন বলে খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পূর্ব সিরিয়াতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং ইসলামিক স্টেটের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের যোদ্ধারা জঙ্গিদের শেষ ঘাঁটিটি ধ্বংস করবার চেষ্টা করছে। এসডিএফ এর মুখপাত্র মুস্তাফা বালি টুইট বার্তায় বলেছেন, জিহাদিদের দখলে থাকা শেষ গ্রাম বা গুজে এসডিএফ এর যোদ্ধারা অভিযান শুরু করে। এটাই আইএসের সর্বশেষ ঘাঁটি, যা কিনা অচিরেই ধ্বংস করা হবে। এখন প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে, আমরা অভিযান চালাচ্ছি, যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন। এএফপিকে কথা বলেছেন এসডিএফ এর একজন সেনাধ্যক্ষ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর সমর্থন পুষ্ট এসডিএফ 4 বর্গ কিলোমিটার এলাকায় আইএস জঙ্গিদের সাথে যুদ্ধ করছে। এটি ইরাকের সাথে সীমান্তের কাছে এবং বাগুজ গ্রাম ওই এলাকার অন্তর্গত। এসডিএফ কর্মকর্তা এবং ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর হিসেব অনুযায়ী ওই অঞ্চলে প্রায় 3,000 আইএস জঙ্গি রয়েছে, যাদের বেশিরভাগ বিদেশি নাগরিক। তুরস্ক বলছে চীনে প্রায় 10 লক্ষ জাতিগত উইঘুর নাগরিকের জন্য তাদের ভাষায় যে বন্দি শিবির রয়েছে তা বন্ধ করা উচিত। তুরস্ক ওইসব বন্দি শিবিরকে মানবতার চরম অপমান বলে বর্ণনা করেছে। তুরস্কের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হামি আকসয় এক বিবৃতিতে বলেছেন, এটা এখন আর কোনো গোপন বিষয় নয় যে 10 লক্ষেরও বেশি উইঘুর তুর্কি নাগরিককে নির্বিচারে গ্রেপ্তার করে বন্দি শিবির এবং কারাগারে নির্যাতন এবং রাজনৈতিক মগজধোলাই করা হচ্ছে। উইঘুর কবি এবং সঙ্গীতকার আব্দুর রহিম হাইতের কথিত মৃত্যুর খবরের পর তুরস্ক ওই বিবৃতি দিয়েছে, তাঁকে চীনের শিনজিয়াং প্রদেশে একটি বন্দি শিবিরে রাখা হয়েছিল। এপির রিপোর্টে বলা হয়েছে হাইতের মৃত্যুর খবর নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি। গত সপ্তাহে বিশ্বের 16টি শীর্ষ মানবাধিকার সংগঠন শিনজিয়াং প্রদেশে উইঘুর এবং তুর্কি মুসলমানদের ঢালাও ধরপাকড়ের ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। এ সম্পর্কে একটি সাক্ষাৎকার শুনবেন এই অনুষ্ঠানের পরের দিকে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে, যার ফলে দক্ষিণ কোরিয়ায় আমেরিকান সেনা রাখার জন্য অর্থের পরিমাণ বাড়বে। দক্ষিণ কোরিয়া 1 বছর মেয়াদী নতুন ওই চুক্তির আওতায় প্রায় $890 মিলিয়ন দেবে, যা কিনা গত বছরের চাইতে $60 মিলিয়ন বেশি। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বলছেন তারা আশা করছেন মেক্সিকো সীমান্তের দেয়াল নির্মাণের অর্থের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা সমঝোতা হবে। আগামী শুক্রবার নাগাদ যুক্তরাষ্ট্র সরকারের এক চতুর্থাংশের কাজকর্মের খরচ যোগান আবার অনিশ্চিত হয়ে যেতে পারে। মাত্র গত মাসেই রেকর্ড 35 দিন ধরে সরকারের অংশবিশেষ বন্ধ ছিল। এই ছিল বিশ্ব সংবাদ।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টসে। এই একটু আগেই আহসানুল হক আপনাদের জানিয়েছেন বিশ্ব সংবাদে উইঘুর মুসলিমদের পরিস্থিতি নিয়ে। তুরস্ক বলছে যে চীন যে প্রায় 10 লক্ষের মতো উইঘুর মুসলিমকে জোর করে বন্দি করে রেখেছে, তাদের কথায় কনসেন্ট্রেশন ক্যাম্পের পরিবেশে, এ এক মানবতার জন্যে ন্যাক্কারজনক, লজ্জাজনক বিষয়। তো এই সম্পর্কে আমরা এখন মন্তব্য শুনতে চাইব বাহরাইন প্রবাসী আমেরিকান অর্থনীতিবিদ, শিক্ষক, অর্থনীতির অধ্যাপক ডক্টর ওমর ফারুকের কাছ থেকে। ডক্টর ফারুক,
উইঘুর সম্প্রদায় সম্পর্কে তুরস্কের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে চায়নার প্রতি, এটা লক্ষণীয়, কারণ এই বিষয়টা অনেকদিন ধরেই চাপা পড়েছিল, সবারই জানা, কিন্তু এ ব্যাপারে কেউ তেমন মনোযোগ দিচ্ছিল না, কারণ চীন একটি অর্থনৈতিক এবং রাজনৈতিক পরাশক্তি হিসেবে সারা দুনিয়াতে যেভাবে প্রভাব বিস্তার করে চলেছে, সেই প্রেক্ষাপটে আসলে এই সমস্ত আভ্যন্তরীণ বিষয়গুলোতে বিষয় করে মানবাধিকার সম্পর্কিত বিষয়গুলোতে চীন অত্যন্ত স্পর্শকাতর হিসাবে এগুলো দেখে এবং কেউ সচরাচর এ বিষয়ে মাথা নাড়াতে চায় না। বিশেষ করে আমেরিকা যখন একটু অন্তর্মুখী হয়েছে এবং নিজেদের দিকে বেশি মাথা দিচ্ছে, নজর দিচ্ছে, সেখানে চায়নার এই সমস্ত বিষয়ে আরো মাথা চাড়া দিয়ে উঠেছে এবং যে সমস্ত প্রোগ্রাম এগুলো নিয়েছে এগুলো সারা বিশ্বেরই দৃষ্টি কাড়ছে, কিন্তু তেমন কেউ এ পর্যন্ত খুব সুস্পষ্টভাবে বক্তব্য রাখছিল না। তুরস্কের পক্ষ থেকে এই ভাষ্যটি আরো অনেককে হয়তো উৎসাহিত করবে বা তাদেরকে আরেকটু নাড়া দেবে যে এই বিষয়টা আসলেই বিশ্বজনীন ভাবে একটা মানবাধিকারের বিষয় এবং তাদের ব্যাপারে দৃষ্টি দেওয়ার সময় এসেছে।
জি, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হামি আকসয় বলেছেন যে এই যে 10 লক্ষের মতো উইঘুর তুর্ক নিত্য নৈমিত্তিকভাবে যথেচ্ছ গ্রেফতারির, যথেচ্ছ নিগ্রহ নির্যাতনের শিকার হচ্ছেন, রাজনৈতিকভাবে তাদের মগজ ধোলাই করা হচ্ছে বলে শোনা যাচ্ছে, তো এর তো বিহিত হওয়া দরকার, তাই না?
অবশ্যই, এখানে আসলে এই যে ধারণাটা যে একটা বিশেষ ধর্মীয় সম্প্রদায় সেখানে রেডিকালাইজড হচ্ছে এবং এটা কোন না কোনো ভাবে প্রিভেন্ট করার জন্য তাদেরকে আইডিওলজিক্যালি ব্রেন ওয়াশ করা দরকার, এটা কিন্তু গত 2 বছরে একটু পলিসিগত চেঞ্জ হয়েছে তাদের, যে আসলে মানে চীনের সংস্কৃতির সঙ্গে এবং তাদের আইডিওলজির সঙ্গে সম্পৃক্ত করানো এবং তাদেরকে অ্যাসিমিলেট করার জন্য যে প্রক্রিয়াটা ছিল, তাদের অর্থনৈতিক সুযোগ সুবিধা দেয়া, তাদের বিভিন্ন ভাবে আইডিওলজিক্যালি প্রিপেয়ার করা, কিন্তু গত 2 বছরে বিশেষ করে মনে হচ্ছে সেই সমস্ত পলিসি বাদ দিয়ে এখন রীতিমতো নিষ্পেষণ করা, তাদেরকে নিপীড়িত করে জোর করে তাদেরকে ওই ইসলামের যে সমস্ত বিষয়গুলো তারা মনে করে যে রেডিকালাইজ করে সেগুলো থেকে তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে যে কমিউনিস্ট পার্টির যে আইডিওলজি আছে সেগুলোর দিকে তাদের জোর করে টেনে আনা এবং এর জন্য তাদেরকে যে কোনোভাবে নিগৃহীত করা দরকার, এটা আসলে একটা ব্যর্থ পলিসি শুধু চায়নাতে না, সারা দুনিয়াতে আরো অনেক জায়গায় অনেক বড় বড় শক্তি এমনিভাবে মানে রেডিকালাইজেশন প্রিভেন্ট করতে গিয়ে এমনিভাবেই বিশেষ বিশেষ জনশক্তিগুলোকে আরো রেডিকালাইজ করে ফেলেছে, তো এটা আসলে একটা ব্যর্থ পলিসির পরিচায়ক।
জি, আমার পরবর্তী জিজ্ঞাসা, পরবর্তী প্রশ্ন, পরবর্তী মন্তব্য যাই আপনি বলুন না কেন, বিষয়টি যেহেতু স্পর্শকাতর অতএব গোড়াতেই আমি ডিসক্লেমার দিয়ে রাখছি যে এটা বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে এবং নিরপেক্ষভাবে এটা যথার্থ সত্যায়িত হয়নি। সেটি হলো যে উইঘুর কবি, সঙ্গীতজ্ঞ আব্দুর রহিম হেইত চীনের শিনজিয়াং প্রদেশের এমনি একটি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দি থাকা অবস্থায় তার মৃত্যু হয়েছে। আপনার মন্তব্য?
হ্যাঁ, এই বিষয়টাই আসলে অনেক বেশি আরো দৃষ্টি আকর্ষণ করছে, কারণ এই কনসেন্ট্রেশন ক্যাম্প নিয়ে গত বছর দুয়েক হলোই অনেক লেখালেখি চলছে, অনেক ধরনের প্রতিবাদও এসেছে, মানবাধিকার সংস্থাগুলো এ ব্যাপারে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছে, মুসলিম বিশ্বেও কিছু কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছে, কিন্তু সঠিকভাবে মুসলিম বিশ্বের পক্ষ থেকে বা মানবাধিকার নিয়ে যে সমস্ত বড় বড় দেশগুলো বেশি মাথা নাড়ায় তারা এই সমস্ত বিষয়ে উচ্চবাচ্য করলেও সঠিকভাবে কোনো এমন কোনো পদক্ষেপ নেয় নাই যেটাতে চায়না আসলে চাপে পড়বে। তো এখন যেহেতু বিষয়টা আরো ওপেন সিক্রেট হয়ে গেছে এবং এই যে কথাটা উঠেছে যে কিছু উল্লেখযোগ্য ব্যক্তিত্ব ওই সম্প্রদায়ের যারা এই নিষ্পেষণের বা নিগৃহীত হওয়ার মাধ্যমে শেষ পর্যন্ত হয়তো মৃত্যুবরণই করেছেন, এটা আসলে খুবই হয়ে যদি থাকে এটা খুবই দুঃখজনক, এবং দেরিতে হলেও এতে যদি বিশ্বের বিবেকে একটু মাথা নাড়া দেয় সেটা অবশ্যই একটা ওয়েলকাম করার বিষয়।
জি, এখন আমরা আমাদের উপসংহার মন্তব্যে, উপসংহার প্রশ্নে চলে যাচ্ছি, উপসংহার সওয়ালে চলে যাচ্ছি, এবং সেটি হলো যে এই গেল সপ্তাহেই 16টির মতো নাম করা মানবাধিকার সংস্থা আন্তর্জাতিকভাবে চীনের শিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য তুর্কিচ মুসলিমদের নিগ্রহ নির্যাতন নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে তদন্তানুসন্ধানের আহ্বান জানিয়েছে। ডক্টর ওমর ফারুক, আপনার কি মনে হয়, কিছু হবে?
হ্যাঁ, এটা খুবই একটা সময়োচিত দাবি এবং এই বিষয়টা নিয়ে জাতিসংঘ একটা জাতিসংঘের প্রতি আহ্বান জানানো হয়েছে যে ব্যাপারে যথার্থ পদক্ষেপ নেওয়া। এটা আসলে দুঃখজনক যে চায়না অনেক দিক থেকে একটি প্রশংসিত দেশ, তাদের যে সমস্ত অর্জন আছে বর্তমান গত 2 শতাব্দীতে বা বিশেষ করে 20 শতাব্দী থেকে শুরু করে এটা অনেকেরই অনেক সম্মান এবং প্রশংসা অর্জন করেছে, কিন্তু রাজনৈতিক এবং মানবাধিকার দিক থেকে তারা আসলে সেইভাবে অগ্রসর হতে পারে তো নাই, বরং মনে হচ্ছে যে তারা আরো পিছিয়ে যাচ্ছে। এই বিষয়টা আসলে চায়নার নিজেরও বোঝা দরকার যে তাদের আসলে আরো অনেক কিছু বিশ্বের দরবারে কন্ট্রিবিউট করার সুযোগ আছে, কিন্তু র্যাডিকালাইজেশন প্রিভেন্ট করার একটা এজেন্ডা নিয়ে আরো যে র্যাডিকালাইজেশন হয়ে যাবে এবং এটা আরো ক্ষতি হতে পারে, এটা যত তাড়াতাড়ি তারা বোঝে এটা চীনের জন্য, চীনের প্রতিবেশী দেশগুলোর জন্য, বাট মোস্ট ইম্পর্টেন্টলি যারা নিগৃহীত সেই সমস্ত সম্প্রদায়গুলোর জন্য এটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে।
জি, আমরা এতক্ষণ কথা বলছিলাম চীনের শিনজিয়াং প্রদেশের উইঘুর মুসলিমদেরকে নিয়ে। আমাদের সঙ্গে কথা বলছিলেন বাহরাইন থেকে অর্থনীতির অধ্যাপক, যুক্তরাষ্ট্রের নাগরিক ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সঙ্গে। আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। উইঘুর থেকে এবার মিয়ানমার প্রসঙ্গ। জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর বলছে যে মিয়ানমারের চীন এবং রাখাইন রাজ্যের সহিংসতা থেকে লোকজন প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন, এবং যা এই অঞ্চলের অস্থিতিশীলতা চারিয়ে তুলবে বলে অনেকে মনে করছেন। তো এটা নতুন কোনো বিষয় নয়, আমাদের দর্শক শ্রোতারা বিষয়টির সঙ্গে সম্মুখ পরিচিত। ইউএনএইচসিআরের সদর দপ্তর থেকে এরই ওপর আমাদের সংবাদদাতা লিসা শ্লাইন যে রিপোর্টটি পাঠিয়েছেন তার বঙ্গানুবাদ আপনাদের শোনাচ্ছেন এজাজ বেন হিউসন।
জাতিসংঘ শরণার্থী সংস্থা জানিয়েছে যে তারা অশান্ত এলাকার মানবিক পরিস্থিতির মূল্যায়ন করতে পারছেন না, কারণ ওইসব এলাকা এবং মিয়ানমারের অন্যান্য এলাকায় তাদের প্রবেশাধিকার রয়েছে খুব যৎসামান্যই। তবে ইউএনএইচসিআর জানায় যে তারা দক্ষিণাঞ্চলীয় চীন এবং রাখাইন রাজ্যের ক্রমাগত নিরাপত্তা পরিস্থিতির কথা জানতে পেরেছে, যা এখন প্রচণ্ড এক উদ্বেগের কারণ। সংস্থাটি জানায় ডিসেম্বরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার পর কতজন ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বা বাস্তুচ্যুত হয়েছেন তা তারা এখনও জানেন না। ইউনিসিয়ারের মুখপাত্র আন্দ্রেস মেহচিস বলেন, এছাড়াও রাখাইন রাজ্য থেকে বেশ কয়েকজন রোহিঙ্গা মুসলমান রাজনৈতিক আশ্রয়ের খোঁজে বাংলাদেশে পালিয়ে গেছেন। মুখপাত্র মেহচিস বলেন, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী আমরা জানতে পেরেছি যে প্রায় 200 জন আশ্রয় এবং নিরাপত্তা প্রার্থনা করেছেন, যে প্রত্যন্ত এলাকায় তারা আশ্রয় চেয়েছেন সেখানে আমরা এখনও পৌঁছাতে পারিনি। 2017 সালের আগস্ট মাস থেকে মিয়ানমার সরকারের সহিংসতা ও দমন অভিযান থেকে জীবন বাঁচাতে 7,20,000 রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যান। মিয়ানমারের পূর্বেকার শরণার্থী সংকটের জেরে বাংলাদেশ এখন প্রায় 20,00,000 শরণার্থীদের বাসস্থান। ইউনেসিয়ার বা জাতিসংঘ শরণার্থী সংস্থা বাংলাদেশের বদান্যতার প্রশংসা করছে এবং সেদেশের কর্তৃপক্ষের প্রতি যারা প্রাণ ভয়ে বাংলাদেশে নিরাপদ আশ্রয়ে প্রার্থনা করছেন তাদের অনুমতি দিতে আবেদন জানাচ্ছে। প্রাক্তন বার্মা, যা বর্তমানে মিয়ানমার নামে পরিচিত, তা মূলত বৌদ্ধ একটি দেশ, যেখানে ধর্মকে নিয়ে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণের মাঝে বিরাজ করেছে দীর্ঘদিনের উত্তেজনা। রাখাইন রাজ্যের বৃহৎ রোহিঙ্গা মুসলমান সম্প্রদায় বৃহত্তর বৌদ্ধ সম্প্রদায়ের কাছে আজও নিগ্রহ এবং নিপীড়নের শিকার। বহু যুগ ধরেই তারা মিয়ানমারে বসবাস করলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব থেকে বঞ্চিত করা হয়েছে এবং আজও তারা রাষ্ট্রহীন নাগরিক হয়েই সেখানে বসবাস করছেন।
এজাজ বেন হিউসেন, যে রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা বলছিলেন, তারা রয়েছেন কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে, শরণার্থী শিবিরে, আপনারা জানেন। এবং এই শরণার্থী শিবিরেরই একটি ভিন্ন ধর্মী রিপোর্ট ওখান থেকে পাঠিয়েছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জম হোসেন শাকিল। শাকিল তার রিপোর্টে বলছেন যে বাংলাদেশে কক্সবাজার জেলা জলবায়ু ফোরামের এক সংবাদ সম্মেলনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনে অধিক বিপদের মুখোমুখি এখন কক্সবাজার।
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহ প্রভাব, এর ধাক্কাটি যেন বেশ জোরেসুরেই লেগেছে কক্সবাজারে। ইতিমধ্যে উপকূলের অনেক বসতি সাগরে তলিয়ে গেছে, উদ্বাস্ত হয়েছে সেখানকার অধিবাসীরা। তার উপর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং রোহিঙ্গাদের ক্যাম্প স্থাপনের নেতিবাচক প্রভাব পড়েছে কক্সবাজারবাসীর জীবনে। স্বাস্থ্যগত এবং অর্থনৈতিকভাবে নানারকম ক্ষতিগ্রস্ত হওয়ার পর জলবায়ু পরিবর্তনের প্রভাবটি প্রথমে বুঝতে না পারলেও উদ্বাস্ত হওয়ার মধ্য দিয়ে অনেকেই কঠিন বাস্তবতাটি বুঝতে পেরেছেন। কক্সবাজার প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কক্সবাজারে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা হয় এবং তা প্রতিরোধে বেশ কিছু প্রস্তাবনাও উপস্থাপন করা হয়। কক্সবাজার জেলা জলবায়ু ফোরাম আয়োজিত এই সংবাদ সম্মেলনে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের সহকারী পরিচালক মকবুল আহমেদ বলেন,
কুতুবদিয়ার ক্রমশ ছোট হয়ে আসছে এবং জনগণ অন্যত্র ব্যস্ত হয়ে চলে গিয়েছে। এমনকি কক্সবাজার শহরে একটা কুতুবদিয়া পাড়া নামে একটা বস্তি বিশাল এলাকা গড়ে উঠেছে, যেখানে বসবাসকারী লোকের প্রধান অংশ কুতুবদিয়ার। মানুষজন ঝুঁকির মধ্যে আছে বলে অন্যত্র চলে যাচ্ছে। মাতার বাড়িও এখন সরকারি বিভিন্ন প্রকল্পের কারণে মানুষ অন্যত্র চলে যেতে হয়েছে, উদ্বাস্ত হয়েছে। এই জন্য আমাদের দাবি হচ্ছে যে ইন্টারনালি যে ডিসপ্লেসড হচ্ছে মানুষ, যে জলবায়ুর পরিবর্তনের কারণে হোক এবং নদী ভাঙনের ফলে হোক, সেজন্য আমাদের জলবায়ু উদ্বাস্তুদের জন্য সরকারি উদ্যোগ গ্রহণ করা, তাদের সহায়তা করা, তাদের পাশে দাঁড়ানো আমাদের প্রধান দাবি।
শুধু বৈশ্বিক উষ্ণায়ন নয়, কক্সবাজারের সরকারের নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণেও ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান জেলা জলবায়ু ফোরামের সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম।
2000 থেকে গুংদুম পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হচ্ছে, এতে করে বন বিভাগের 190 একর জমি উচ্ছেদ করা হয়েছে, ওখানে বন জঙ্গল এবং মূল্যবান বৃক্ষ ওখান থেকে কাটা হয়েছে। আমাদের আজকের প্রতিবাদ্য বিষয় ছিল মূলত এখানে নতুন করে বনায়ন করা, আমাদের রোহিঙ্গাদেরকে যেভাবে আমাদেরকে আশ্রয় দিতে হবে, অথবা যেভাবে আমাদের উন্নয়ন, যে রেলওয়ে যেখানে আমাদের কক্সবাজার চাই, তার পাশাপাশি উন্নয়নের সাথে বনায়ন সৃজনটা মাথায় রাখতে হবে শুরুর থেকে, এবং উন্নয়নের পাশাপাশি আমাদের কীভাবে এই জলবায়ু, এই যে ভবিষ্যৎ সংকট, এটাকে কীভাবে মোকাবেলা করা যায়, এটা মাথায় রেখে আমাদের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করতে হবে ভবিষ্যতে, এবং এখানে নতুন নতুন বনায়ন সৃষ্টি করতে হবে।
কক্সবাজারের প্রতিটি উন্নয়নে পরিবেশের বিষয়টি মাথায় রেখেই পরিকল্পনা সাজানোর পরামর্শ দিয়েছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরোয়ার সোহেল।
কার্বন সিকুয়েস্ট্রেশনের ফলে যে বৈশ্বিক উষ্ণায়ন, তার ফলে বাংলাদেশ একটি ভিকটিম। জলবায়ু পরিবর্তন জনিত ঝুঁকি মোকাবেলার বিষয়টি যখন বাংলাদেশে একদিকে মোকাবেলা করতে হচ্ছে, অন্যদিকে আমার রাষ্ট্রীয় অগ্রগতি অর্জনে বাংলাদেশকে কাজ করতে হচ্ছে। পরিবেশ সুরক্ষা না উন্নয়ন? কারণ আমরা বারবার পরিবেশের কথা বলি যেন উন্নয়ন ক্ষতিগ্রস্ত না হয়। আমাদের কথা হচ্ছে যে যদি আমরা, আমাদের মেজারমেন্টটা থাকে এই পরিমাণ ক্ষতিটা হয়েছে, এই পরিমাণ গাছ লাগালে অথবা এই পরিমাণ কাজগুলো করলে এই ক্ষতিটা পুষিয়ে নেওয়া যা হবে, ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য আরেক জায়গাকে আমরা বনায়ন করব অথবা কার্বন নিঃসরণ রোধে আমরা ব্যবস্থা গ্রহণ করব।
সংবাদ সম্মেলনে বলা হয় জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো, আর রোহিঙ্গাদের বাস্তুচ্যুত হওয়ার পেছনেও কোনো দায় নেই নেই বাংলাদেশের। উন্নয়নশীল ছোট বাংলাদেশ সব ক্ষেত্রেই কেবল ক্ষতিগ্রস্ত, তাই এই ক্ষতি পুষিয়ে দিতে দায়ীদের দায়িত্ব নিতে হবে বলে দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অফ আমেরিকা, কক্সবাজার।
কক্সবাজার থেকে দর্শক শ্রোতাদের নিয়ে আমরা যাচ্ছি এখন ঢাকা, এবং আমাদের এবারের প্রসঙ্গ টাকা। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ টাকা পাচার হয়ে যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটি জিএফআই এর সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে। বলছেন জহুরুল আলম ঢাকা থেকে।
2015 সালে প্রায় 590 কোটি আমেরিকান ডলার বা 50,000 কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। ওই বছর টাকা পাচারের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান, এবং বিশ্বের 148টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম 30টি দেশের মধ্যে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জিএফআই 2006 সাল থেকে 2015 সাল পর্যন্ত 148টি দেশের টাকা পাচারের চিত্র তুলে ধরেছে, যাতে দেখা যাচ্ছে ওই এক দশক বাংলাদেশ থেকে 6,163 কোটি ডলার বা প্রায় 5,30,000 কোটি টাকা পাচার হয়েছে। এই পরিমাণ টাকা বাংলাদেশের চলতি 2018-19 অর্থ বছরের জাতীয় বাজেট, যার পরিমাণ 4,64,573 কোটি টাকা, তার চেয়েও অনেকটা বেশি। জিএফআই এর প্রতিবেদন অনুযায়ী ওই এক দশকে বাংলাদেশ থেকে মোট পাচার হওয়া টাকার মধ্যে 2013 এবং 2014 সাল এই দুই বছরেই পাচার হয়েছে 1,877 কোটি ডলার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 1,65,000 কোটি টাকা। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে অর্থ পাচারকারীরা মূলত যে চারটি পন্থায় টাকা পাচার করে থাকে সেগুলো হচ্ছে আমদানি মূল্য বেশি দেখানো বা ওভার ইনভয়েসিং, রপ্তানি মূল্য কম দেখানো বা আন্ডার ইনভয়েসিং, হুন্ডি এবং ভিওআইপি ব্যবসা। বাংলাদেশ থেকে যে টাকা পাচার হচ্ছে সে বিষয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন বিশিষ্ট অর্থনীতি বিষয়ক সাংবাদিক এবং ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি মনোয়ার হোসেন। তাকে প্রশ্ন ছিল কি কি কারণে বাংলাদেশ থেকে টাকা পাচার হচ্ছে।
টাকা পাচারের মূল কারণটা হচ্ছে যে লোকালি ইনভেস্ট করার মতন জায়গা নাই, অর্থাৎ স্থানীয়ভাবে নতুন কোন মিল ইন্ডাস্ট্রি বা কোন প্রতিষ্ঠানে টাকা লগ্নি করার সুযোগ কম, এই জন্য টাকাটা পাচার হয়ে যায়। এটা একটা বক্তব্য। অপর একটা বক্তব্য হচ্ছে যে বাইরে বহু ফার্ম কোম্পানি ইন্ডাস্ট্রি আছে যেখানে ইনভেস্ট করা যেতে পারে, বিশেষ করে যেসব যারা ল তুলনামূলকভাবে ইজি এবং অনেকটা ব্যাংক টাইপের মতন অপশন এরিয়ার মতন যেখানে এত কিছু রেস্ট্রিকশন নাই কিন্তু ইনভেস্ট করলে পরে রিটার্নটা ভালো পাওয়া যায়, সেই জন্য আপনার টাকাটা ওখানে চলে যায়। আর এছাড়া নিজেদের জন্যও কেউ হয়তো বাইরে গিয়ে বাড়ি করবে, এস্টাবলিশ করবে, একটা নতুন একটা এস্টাবলিশমেন্ট সেখানে তৈরি করতে চায় ফর হিজ অর হার ওন সেফটি বা পরবর্তী পর্যায়ে হয়তো সেখানে সেখানে থাকবে, এই জন্য আপনার টাকা নিয়ে যায়। এবং এই টাকা নেয় চারটে পন্থায়, সেটা হচ্ছে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, ওভার ইনভয়েসিং এর মাধ্যমে, ভিওআইপি মাধ্যমে, আর হচ্ছে হুন্ডির মাধ্যমে। এবং এই যে টাকাগুলি নেওয়া হয় এর মধ্যে আবার অনেক অংশ সুবিধাও আছে, যেমন মনে করেন ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্টের পারপাজে, আবার এডুকেশন পারপাজে যত দরকারটা সেটা অনেক বেশি নিয়ে যাওয়া হয় বা যায়, আর হচ্ছে স্রেফ ক্যারি করা, ফিজিক্যালি ক্যারি করা। এখন সবগুলি যত পাচার হয় তার সবগুলি কারণ আইডেন্টিফাই করা সম্ভবপর না, এইটুকু আন্ডারস্টুড বোঝা যায় যে বাইরে তারা ইনভেস্ট করে অথবা বাইরে তারা প্রপার্টি বাই করে, খরচা কেনে।
কি করলে টাকা পাচার রোধ করা সম্ভব বলে আপনি মনে করেন?
যেভাবে মানি লন্ডারিং টা হচ্ছে, অর্থাৎ দেশ থেকে টাকাটা পাচার হয়ে যাচ্ছে, এটা জানা প্রত্যেকের কাছে এবং সরকারও জানে। এখানে মূল ব্যাপারটা হচ্ছে সরকারের স্ট্রং ভিজিলেন্স আরো স্ট্রং করতে হবে, মনিটরিং টা আরো স্ট্রং করতে হবে। প্রতিটা এক্সপোর্ট এবং প্রতিটা ইম্পোর্ট, বিল অফ ল্যাডেন বলেন বা ডকুমেন্টস যা লেখা আছে সেভাবে হচ্ছে কিনা এই জিনিসটা দেখা, এবং এক্সাক্টলি সে পেমেন্টটা সেরকম হচ্ছে কিনা এইভাবে দেখা। আর ভিওআইপি যে ব্যাপারটা যেটা বলা হলো, ওটা গভর্নমেন্টের ওটার ব্যাপারে গভর্নমেন্টের চিন্তাভাবনা বহু আগের থেকেই আছে যে এ ব্যাপারে কি করা যায়, এ ব্যাপারে একটা অতি দ্রুত একটা সিদ্ধান্তে আসা উচিত। আর হুন্ডি, এটা খুব ডিফিকাল্ট, এটা অস্বীকার করা যাবে না, কোনো না কোনো ভাবে হুন্ডি হবেই। এক সময় আমাদের এখান থেকে একটা পার্টিকুলার দেশে হুন্ডি বেশি যেত, এখন বহু জায়গায় বহু দেশেই যাচ্ছে। হুন্ডি করতে গেলে সেখানে গভর্নমেন্টের একটা স্পেশাল ইউনিট থাকা প্রয়োজন, যারা এই অ্যান্টি হুন্ডি, অর্থাৎ যেমন ইন্টেলিজেন্সের এগেনস্ট অ্যান্টি ইন্টেলিজেন্স, ঠিক এরকমই হুন্ডির এগেনস্ট অ্যান্টি হুন্ডি কনসেপ্ট বা কোনো অর্গানাইজেশন তৈরি করা যায় কিনা, বা ডিপার্টমেন্ট তৈরি করা যায় কিনা, বা কোনো সেল তৈরি করা যায় কিনা, যাদের কাজই হবে এটা, একটা কাজ যে কিভাবে হুন্ডিটা যাচ্ছে, কোথায় যাচ্ছে এবং কিভাবে এটাকে ইফেক্টিভলি কাউন্টার করা যায় বা বন্ধ করা যায়।
টাকা পাচার রোধ করা গেলে দেশের অর্থনীতির উপর এর কি কোনো ইতিবাচক প্রভাব পড়বে বলে আপনার মনে হয়?
টাকা পাচার যদি রোধ করা যায় তাহলে বাংলাদেশের অর্থনীতির বর্তমানে যে অবস্থা তার চেয়ে আরো অনেক বেশি ইম্প্রুভ হবে। এটা এই ব্যাপারে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নাই, এভরিবডি আন্ডারস্ট্যান্ড। এখন মনে করেন টাকা পাচার হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে অসুবিধাগুলি কি হচ্ছে? ফার্স্ট অফ অল ব্যালেন্স অফ পেমেন্টের একটা সমস্যা হচ্ছে এবং কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্সের ডেফিসিট থেকে যাচ্ছে, ব্যাংকগুলিতে লিকুইডিটি হচ্ছে, সবগুলি কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড। কাজে আপনি পাচারটা যদি আপনি বন্ধ করেন তাহলে এই এই সমস্যাগুলি থাকছে না। আর পাচারটা যদি বন্ধ করেন আরেকটা ব্যাপার, আরেকটা দরজা খুলে যাচ্ছে, সেটা হবে যে এখানে ইচ্ছায় হোক অনিচ্ছা হোক, ইচ্ছার বিরুদ্ধে হোক আর যাই হোক, টাকাগুলি এখানে ইনভেস্ট হবে। এখানেও বহু জায়গা আছে, বহু সেক্টর আছে যেখানে টাকা ইনভেস্ট করা যায় এবং ইনভেস্টমেন্টের প্রয়োজন আছে, এখানেও করা সম্ভব। সেটা কাজে সার্বিকভাবে যদি আপনি চিন্তা করেন তাহলে পরে ন্যাচারালি টাকা পাচারটা কোনো অবস্থাতেই অর্থনীতির জন্য ভালো না, কোনো কারণে কোনোভাবেই ভালো না। বরঞ্চ সম্ভব যদি এটাকে রিটেল করা যায় টু এ লার্জ এক্সটেন্ট তাহলে পরে এটা আলটিমেটলি ইনস্ট্যান্টলি এটা হয়তো তেমন মানে প্রভাব দেখা যাবে না, কিন্তু পাঁচ ছয় মাস বা সাত আট মাস পরে এটা একটা প্রভাব দেখা যাবে, যখন দেখা যাবে যে টাকাগুলি হয়তো পাচার হয়ে যেত কিন্তু সেগুলি এখানে দেশের মধ্যে ইনভেস্ট হয়েছে, এতে হলে এই সমস্যার খেলাপির ব্যাপারটাও তাহলে কমে যেত। এখানে একটা পয়েন্ট খুব রেলিভেন্ট বলে আমি মনে করি, সেটা আপনাকে বলছি, এটা হচ্ছে যে খেলাপিদের সাথে বা খেলাপি ঋণের সাথে এই মানি লন্ডারিং এর কোনো সম্পর্ক আছে কিনা বা কতদূর সম্পর্ক আছে এই ব্যাপারটা খতিয়ে দেখা উচিত, ভালো রকম ভাবে ইনভেস্টিগেট করা উচিত। আমাদের এখানে খেলাপি তো বাড়ছেই বা কেন, আবার দেখা যাচ্ছে মানি লন্ডারিং, প্রচুর মানি লন্ডারিং হয়ে যাচ্ছে। সিম্পল ব্যাপার যে টাকাটা যদি পাচার না হয়, টাকা তো অলস টাকা বসে থাকে না কোনো খানে, কোনো লোকের হাতেই বা কোনো খানেই টাকা পড়ে থাকে না, টাকাটা রোল করে। এই রোলিং এ আপনার টাকাটা এখানেই ইনভেস্টমেন্ট হবে, হয়তো এখন যা আছে তাতে খুব বেশি হবে না কিন্তু ইনভেস্টমেন্ট হবে এখানে। এখন আপনার যদি এখানে টাকাটা ইনভেস্ট হয় সে টাকা তো আলটিমেটলি সেই ইনভেস্টমেন্টের যে রেজাল্টটা আউটপুটটা সেটা তো আলটিমেটলি আপনার জিডিপি তে কন্ট্রিবিউট করে এবং এই কন্ট্রিবিউশনটা মনে করেন এখন যা জিডিপি আছে তাতে অবশ্যই কিছু পারবে।
মনোয়ার হোসেন বলেন টাকা পাচার বন্ধ করতে হলে দেশ থেকে দুর্নীতির মূলোৎপাটন করতে হবে এবং সেজন্য দুর্নীতি দমনে আরো কঠোর ব্যবস্থা নিতে হবে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
আর আমাদের এ সপ্তাহের, এ বুধবারের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হবে রাজনীতি অঙ্গনের সুশীল পরিবেশ, যে কোনো দেশেরই অগ্রগতির জন্য একান্তই অপরিহার্য। এ বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নেবেন আমাদের বিশিষ্ট অতিথি বক্তা তিনজন। আপনাদের আমন্ত্রণ রইল, প্রশ্ন করবেন, জিজ্ঞাসা তুলে ধরবেন, হ্যালো ওয়াশিংটনে যোগ দেবেন। আর এখন প্রসঙ্গান্তর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন আগামী সপ্তাহ নাগাদই এই মর্মে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে যে ইসলামিক স্টেট জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে ব্যাপৃত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট ওই উগ্রবাদী গোষ্ঠীর দখল করা এলাকার সবটাই মুক্ত করে ফেলেছে। ভয়েস অফ আমেরিকার জ্লাটিকা হোকের লেখা নিবন্ধ থেকে বঙ্গানুবাদ শোনাচ্ছেন আনিস আহমেদ।
ট্রাম্প আইএসের বিরুদ্ধে এই বিজয় ঘোষণার সঙ্গে একথাও স্বীকার করেন যে সিরিয়া ও ইরাকের অংশবিশেষে ওই সন্ত্রাসী গোষ্ঠীটির ছিটে ফোঁটা এখনও থাকতে পারে, তবে তিনি বলেন যে এখন আর তারা তাদের লড়াইয়ের জন্য জাতীয় সম্পদ থেকে অর্থ নিতে পারবে না কিংবা স্থানীয় অসামরিক লোকজনের কাছ থেকে কর আদায় করতে পারবে না। বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দেয়া এক ভাষণে আইসিসকে পরাস্ত করার জন্য গঠিত 79 বিশিষ্ট গ্লোবাল কোয়ালিশনের উদ্দেশ্যে ট্রাম্প বলেন,
দ্য ইউনাইটেড স্টেটস মিলিটারি আর কোয়ালিশন পার্টনার্স অ্যান্ড দ্য সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস
প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জোটভুক্ত দেশগুলো এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস সিরিয়া ও ইরাকে আইসিসের দখল করা কার্যত পুরো অংশই এখন স্বাধীন করেছে। এই বিষয়টি আনুষ্ঠানিকভাবে আগামী সপ্তাহে কোনো এক সময় ঘোষণা করা উচিত যে আমাদের দখলে এখন ওই খেলাফতের 100 ভাগই রয়েছে। ট্রাম্প বলেন এখন সময় এসছে সিরিয়া থেকে ফিরিয়ে এনে যুক্তরাষ্ট্রের সৈন্যদের স্বদেশে স্বাগত জানানো। তবে তিনি মিত্রদের বলেন যে সন্ত্রাসীদের দেশে প্রবেশ রোধ করতে সীমান্তকে নিরাপদ রাখার জন্যে তাদের যুক্তরাষ্ট্রের দৃষ্টান্ত অনুসরণ করা দরকার।
We must also recognize that immigration security is national security.
প্রেসিডেন্ট বলেন আমাদের এটা মানতে হবে যে অভিবাসন বিষয়ক নিরাপত্তাই হচ্ছে জাতীয় নিরাপত্তা, এবং তাই বিদেশি যোদ্ধারা যেন আমাদের দেশের নাগালের মধ্যে না আসে এ ব্যাপারে আমরা অত্যন্ত কঠোর। ট্রাম্প সিরিয়া থেকে প্রায় 1,200 সৈন্য সরিয়ে আনার ব্যাপারে জোর দিচ্ছেন। ট্রাম্প একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে বলেছেন যে তিনি চান ইরাকে যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইরানের প্রতি নজরদারি করুক। ইরাকি কর্মকর্তারা বলছেন যে প্রতিবেশীকে হুমকি দেওয়ার জন্যে তার দেশের কোনো অঞ্চলকে ব্যবহার করা হোক সেটা তাদের সংবিধানেই নেই। তবে ইসলামিক স্টেটের গোপন আস্তানার বিরুদ্ধে লড়াই করতে ইরাকি পররাষ্ট্রমন্ত্রী গত বুধবার ওই সম্মেলনে জোট বাহিনীর প্রতি আহ্বান জানান।
بهزيمة الإرهاب
I call on all countries of the world to help Iraq fight sleeper cells all over the country and to help Iraq restore stability.
ইরাকি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী আল হাকিম বলেন গোটা দেশে গোপন আস্তানার বিরুদ্ধে লড়াই করতে ইরাককে সাহায্য করার জন্য আমি সকল দেশের প্রতি আহ্বান জানাচ্ছি যাতে করে ইরাকে স্থিতিশীলতা ফিরে আসে এবং মুক্ত এলাকা আগেকার অবস্থায় ফিরে যায় আর সন্ত্রাসবাদও নির্মূল হয়। ট্রাম্প স্বীকার করেন যে সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর অবশিষ্টাংশ কোনো কোনো জায়গায় এখনও রয়েছে এবং তারা বিপদের কারণও হতে পারে। তবে তিনি বলেন যুক্তরাষ্ট্র আর মিত্ররা সন্ত্রাসবাদীদের মোকাবিলা করতে সব সময়ই প্রস্তুত, তা তারা যেখানেই থাকুক না কেন।
যুক্তরাষ্ট্রে দারিদ্র সীমার নিচের মানুষজনদেরকে বিনে পয়সায় ঘরের আসবাবপত্র দিয়ে থাকে যে সংস্থা, তাদের নাম ফার্নিচার ব্যাংক। ফার্নিচার ব্যাংক হিউস্টন গত বছর 1,000 পরিবারকে বিনে পয়সায় ফার্নিচার সরবরাহ করেছে। সেখান থেকেই এই সম্প্রতি ঘুরে এসেছেন সহকর্মী তাওহিদুল ইসলাম। কথা বলেছেন ফার্নিচার ব্যাংক হিউস্টনের অন্যতম প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক বাংলাদেশি আমেরিকান অলি মোহাম্মদের সঙ্গে।
হিউস্টন ফার্নিচার ব্যাংক নামটি শুনেই আপনারা বুঝতে পারেন যে অনেক ধরনের ব্যাংকের নাম শুনেছেন, কিন্তু ফার্নিচার ব্যাংক বিষয়টি কেমন আসলে আপনাদেরকে শুরুতে একটু বলি। যুক্তরাষ্ট্রের যারা স্বল্প আয়ের মানুষ তারা আসেন এক ধরনের সংগঠনের মধ্য দিয়ে, যাদের প্রয়োজন তাদেরকে তারা বিনা পয়সায় দিয়ে থাকে। ঘরের লাইট থেকে শুরু করে শোপিস পর্যন্ত এখানে রয়েছে, কিন্তু কারা পান সেটি জানতে আমরা একটু কথা বলবো এই ফার্নিচার ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক অলি মোহাম্মদ। তিনি আমাদেরকে জানাবেন যে কিভাবে তারা এটি কাজ পরিচালনা করেন। অলি মোহাম্মদ, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে, এবং আপনার কাছ থেকে আসলে জানতে চাই যে বিনি পয়সায় আপনারা ঘরের ফার্নিচার দিয়ে থাকেন সেটি কেমন, যদি আমাদেরকে একটু বলেন যে কীভাবে দেন।
আসলে কথাটা হচ্ছে আমাদের বৃহত্তর হিউস্টন শহর, সেখানে প্রায় 60 লাখের উপরে মানুষ থাকে, 6.5 মিলিয়ন। এর মধ্যে প্রায় 6 জনের একজন দারিদ্র সীমার নিচে, মার্কিন যুক্তরাষ্ট্রের যে দারিদ্র সীমা তার নিচে বসবাস করে। সুতরাং আমাদের মানে দরিদ্র মানুষের প্রয়োজন, মানুষের প্রয়োজন সেই ধরনের মানুষের অভাব এই শহরে নাই। তো সেই অভাবটা পূরণ করার জন্যে আমরা যে যে মানুষ যাতে যাতে মাটিতে ঘুমাতে না হয়, যাতে একটা মিনিমাম একটা একটা বিছানা, একটা খাওয়ার টেবিল, কিছু আসবাব মানে কাপড় চোপড় রাখার জন্য একটা ড্রেসার কিংবা চেস্ট ড্রয়ার, একটা একটা মানুষ হিসেবে বসবাস করার জন্য যে নিত্য মানে অবশ্য প্রয়োজনীয় যে সমস্ত আসবাবপত্র, তার সেগুলোকে আমরা সংগ্রহ করে মানুষের মধ্যে বিনা পয়সায় বিতরণের চেষ্টা করি।
কিভাবে যে কেউ এলে কি তারা নিতে পারে?
না, আমরা যেটা যেভাবে এই কাজটা করছি সেটা হচ্ছে আমাদের একটা মানে পার্টনারশিপ প্রোগ্রাম, যেটাতে আমরা হিউস্টন এলাকার যত নন প্রফিট সংগঠন, যাদের চ্যারিটেবল অর্গানাইজেশন যেগুলো আছে, সেবামূলক প্রতিষ্ঠানগুলো, সেই সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে আমরা ওদের সাথে আমরা কাজ করি। ওরা যে সমস্ত ফ্যামিলিগুলোর এই সহায়তাটা প্রয়োজন তাদেরকে আমাদের এনে নিয়ে আসে এবং সেইভাবে আমরা দেই। আমাদের আসলে আয়োজনটা অনেক বড়, কিন্তু আমরা প্রতি মাসে 100 থেকে 150 পরিবারকে এটা সাহায্য দিতে পারি। গত বছর আমরা এই এই প্রোগ্রাম থেকে প্রায় 8,000-এর উপরে ফার্নিচার পিসেস, আসবাবপত্র আমরা বিতরণ করেছি এবং আমরা প্রায় 1,000-এর উপরে ফ্যামিলিকে এই প্রোগ্রামটির থেকে সাপোর্ট করেছি।
আপনারা এই ফার্নিচার ব্যাংকের মধ্য দিয়ে আসলে বন্যা দুর্গত মানুষকেও সাহায্য করে থাকেন?
হ্যাঁ, সেটা করছি আমরা। যেমন বন্যা এখানে যে হারভি নামে যে বন্যাটা হয়ে গেল, যে ঘূর্ণিঝড়ের বন্যা, সেটার পরে আমরা 2017 সালের সেপ্টেম্বরের 6 তারিখ থেকে শুরু করে আজকে পর্যন্ত আমরা প্রায় 3,000 পরিবার যারা হারভিতে এফেক্টেড তাদেরকে আমরা বিছানা থেকে শুরু করে সোফা, কিচেন টেবিল, বাসবাব মানে কাপড় চোপড় রাখার জন্য ড্রেসার এবং চেস্টার ড্রয়ার, এইগুলো আমরা ওদের মধ্যে বিতরণ করেছি। এখনও ওইটা চলছে, এটা আরও এই বছরের।
আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকে কাজ করছেন, কিন্তু আপনারা যেহেতু অনেক মানুষকে বিনা পয়সায় ফার্নিচার দিচ্ছেন, সেক্ষেত্রে অর্থের সংকলন হওয়াটাও একটি বড় ব্যাপার, এবং যারা কাজ করছেন তারা নিশ্চয়ই বিনা পয়সায় কাজ করছেন না, তাদের বিষয়টা আপনারা কি?
হ্যাঁ, এখানে ফার্নিচার ব্যাংকে আমাদের সব মিলিয়ে প্রায় 34 জন লোক কাজ করে।
জি,
তো এদের জন্য যে আমাদের যে বাজেট এবং যেগুলো, সেটার একটা বড় অংশ আসে যেটা আমরা যেটাকে সোশ্যাল বিজনেস যেটাকে বলি, সেই সোশ্যাল বিজনেস আমাদের একটা ফার্নিচার বিক্রি করার জন্য একটা রিটেল স্টোর আছে, সেখান থেকে আমরা যে 100% প্রফিট ওখান থেকে পুরোটাই ব্যবহার করা হয় ফার্নিচার ব্যাংক চালানোর জন্য। আমাদের একটা ম্যাট্রেস রিসাইক্লিং প্রোগ্রাম আছে, যেখান থেকে আমরা যখন ম্যাট্রেসগুলোকে রিসাইকেল করি, মানে ম্যাট্রেসগুলোকে এই শহরে প্রায় 10 লাখের মতন ম্যাট্রেস চলে যায় ল্যান্ডফিলে প্রতি বছর, তো আমরা গত বছর মাত্র 15,000 ম্যাট্রেস গত বছর আমরা রিসাইকেল করেছি। সেখান থেকে যে ওইটার যে কিছু টপার এবং ফোম এবং মেটাল, ওইগুলোকে বিক্রি করে ওখান থেকে একটা ইনকাম আছে, সেই ইনকামটাও আমরা ব্যবহার করি আমাদের সংগঠন চালানোর জন্য। তারপরে আমরা একটা ম্যাট্রেস বিল্ডিং, ম্যাট্রেস ম্যানুফ্যাকচারিংয়ের একটা প্রোগ্রাম তৈরি করেছি, যেখানে আমরা নতুন ম্যাট্রেস তৈরি করি, সেই ম্যাট্রেসগুলোকে আবার বিক্রি করা হয় বিভিন্ন যারা ম্যাট্রেস কেনে যে সমস্ত দোকান তাদের কাছে, সেখান থেকে যে আয়টা হয় সেটাকেও আমরা ব্যবহার করি।
আপনি বলছিলেন আমাকে যে এখানে যারা কাজ করেন কর্মচারী তারা অনেকে আছেন জেল থেকে বেরিয়ে এসেছে।
একটা সমস্যা হচ্ছে এখানে, এই দেশের একটা সমস্যা হচ্ছে, এই শহরের একটা সমস্যা, যারা জেলখানায় যায় যে কোনো কারণে, যে কোনো অপরাধের কারণে, তো ওরা যখন বের হয়ে আসে তখন প্রথম চাকরিটা পাওয়া ইজ একটা খুবই দুর্বিষহ ব্যাপার। জেল থেকে বের হয়ে আসলে কেউ চাকরি দিতে চায় না, তো আমরা একটা প্রোগ্রাম তৈরি করেছি এখানে, যেখানে আমরা প্রতি মানে এখন পর্যন্ত 34 জনের মধ্যে আমার মনে 14 জন হচ্ছে যারা রিসেন্টলি রিলিজড ফ্রম প্রিজন, এর মধ্যে একজন আছে 35 বছর জেলে ছিল, কেউ 2 বছর জেলে ছিল, এইরকম এদের প্রথম চাকরিটার জন্য ওরা এখানে, তারপরে এখান থেকে ওরা আবার এই রেজুমিটিকে ব্যবহার করে অন্য কোথাও একটা চাকরি নিয়ে নেবে, আমরা অন্য লোক। হ্যাঁ,
দর্শক এবং শ্রোতা, আপনারা শুনছিলেন অলি মোহাম্মদ, তার কাছ থেকে আসলে হিউস্টন ফার্নিচার ব্যাংক কেন তারা তৈরি করেছেন, কি ধরনের সামাজিক দায়বদ্ধতা থেকে তারা তৈরি করেছেন, কি করছেন এখন। আমি যেমনটা আপনাদের বলছিলাম, যারা যুক্তরাষ্ট্রে রয়েছেন তারা তো অবশ্যই, যারা অন্য জায়গাতেও রয়েছেন তারা নিশ্চয়ই জানেন যে ফার্নিচার কতটা বেশি ব্যয়বহুল তৈরি করা বা কেনা, কিন্তু এখানে যারা স্বল্প আয়ের মানুষ তারা বিনে পয়সায় এই পণ্যগুলো পেয়ে থাকেন, এবং আমরা যারা নতুন দোকান থেকে কিনে আনি সেরকমই এই সব আসবাবপত্র এবং তারা এগুলো বিনে পয়সায় পেয়ে থাকে। এটি নিশ্চয়ই একটি ভালো উদ্যোগ যারা স্বল্প আয়ের মানুষ তাদের জন্য, এবং আপনারা যেমনটা শুনছিলেন যে জেল থেকে যারা ফিরে আসে যুক্তরাষ্ট্রে তাদের জন্য চাকরি পাওয়াটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়, এবং তারা সেটি তাদেরকে সুযোগ করে দেন প্রথম কাজটি পাওয়ার জন্য এবং একই সঙ্গে পরিবেশ রক্ষায় তারা সাহায্য করছে। ম্যাট্রেসগুলো যেগুলো ভূমিতে চলে যায় সেগুলো তারা আসলে ভূমিতে না গিয়ে তারা রিসাইকেল করে সেটা আবার বিক্রি করে অথবা স্বল্প আয়ের মানুষদের জন্য আবার তৈরি করে দেয় যাতে তারা ব্যবহার করতে পারে। হিউস্টন ফার্নিচার ব্যাংক নিয়ে আরও বিস্তারিত আপনাদের জানাবো, আজকে এ পর্যন্তই।
সম্প্রতি মরণোত্তর একুশে পদকে ভূষিত হন বাংলা পপ গানের গুরু বীর মুক্তিযোদ্ধা আজম খান। তাঁকে নিয়ে স্মৃতিচারণ করেছেন বর্তমানে নিউ ইয়র্ক সফররত গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীর, আর ফকির আলমগীরের সঙ্গে কথা বলেছেন আমাদের নিউ ইয়র্ক প্রতিনিধি আকবর হায়দার কিরণ।
ফকির আলমগীর ভয়েস অফ আমেরিকার বিশেষ সাক্ষাৎকারে আপনাকে জানাচ্ছি স্বাগতম। আপনি কেমন আছেন?
অনেক ভালো।
আপনার সাথে আজকে আমরা শুরু করতে চাই আজম খানকে নিয়ে।
ধন্যবাদ।
রক সম্রাট আজম খান উনি সম্প্রতি একুশে পদকে সম্মানিত হলেন, দেরিতে হলেও যারা তার ভক্ত তারা খুব খুশি হয়েছেন। আমরা জানি তার সাথে আপনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং আপনাদের বয়স খুব কাছাকাছি, দুজনই ফেব্রুয়ারি মাসে জন্ম। এটি বলবেন তার সম্বন্ধে।
আজম খান একজনই বাংলাদেশে মুক্তিযোদ্ধা এবং পপ গানের গুরু বলে খ্যাত আজম খান। আমি মনে করি মারা গেছে 2011-র 5ই জুন, আর 2010-এ ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সঙ্গীত বলয়ে প্রবেশের সূচনা লগ্নটা ছিল 1969 অভ্যুত্থানে। আমরা ক্রান্তি শিল্পী গোষ্ঠীরতে গান করতাম, সেই কামাল লোহানির পরিচালনায়, সে মনির আলম মনু, তারপরে আজম খান, আমি আর অনেক শিল্পী ছিল। এই নিউ ইয়র্কেই থাকে মিনিকাদের আঞ্জুম, কুসুম আর অনেকেই। তো আমি কি কথা বলবো, সেই আজম খান নিবেদিত ছিল গণসঙ্গীত, তারপরের কাহিনী তো অনেকেরই জানা যে আফটার লিবারেশন ইস্টার্ন ফোক উইথ ওয়েস্টার্ন বিট, পাশ্চাত্য সুরের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে আমরা যে কয়েকজন যুদ্ধ ফেরত যুবক এই একটি নতুন গানের ধারার সৃষ্টি করেছিলাম যাকে সবাই পপ গান হিসেবে জানেন, এবং পপ গানের ধারাবাহিকতায় আজকে ব্যান্ড সঙ্গীত সারা দেশবাসী এবং আজম খানের অনেক ভক্ত অনুরাগীকে আমি জানাতে চাই যে অবহেলিত আজম খান 2011 থেকে এই 2019 এই কয়েকটি বছর অপেক্ষার পর বারবার আমি তাকে, তার পরিবারকে এবং আমি নিজেও তৎপরতা করেছি, এবং এবারে আমি নিজে একজন একুশে পদক প্রাপ্ত শিল্পী বা মন্ত্রী হতে হয় এটি প্রস্তাব আকারে বিভিন্ন ডকুমেন্টস তথ্য সহ এখানে কালচারাল মিনিস্ট্রিতে স্থাপন করতে আমি প্রস্তাব দিয়েছি একজন একুশে পদক প্রাপ্ত শিল্পী হিসেবে, তার একজন বন্ধু হিসেবে, একজন মুক্তিযোদ্ধা হিসেবে। আমি তার বড় মেয়ে ইমিয়াকে নিয়ে এই কাগজপত্র সংগ্রহ করে আমি যেদিন এটি প্রস্তাব আকারে আমি পেশ করি তখন আমাদের গুরুজন আবদুল্লাহ আবু সাইদ ইন প্রেজেন্স অফ আমাদের কালচার মিনিস্টার আসাদুজ্জামান নূর তার সামনে ছিল, এবং সেখানে সাইদ স্যারও আমার প্রস্তাবকে প্রশংসা করেছিল। আজ আমার বন্ধু, আমার ঘনিষ্ঠ বন্ধু, আমরা একসাথে গণসঙ্গীত করেছি লালদিঘি ময়দান থেকে পল্টন, পল্টন থেকে সেই খুলনা, সেই যে সিরাজগঞ্জ, কত জায়গায় মৌলানা ভাসানীর সেই কৃষক সম্মেলনে, ছাত্র ইউনিয়নের সেই নবীন বরণে, প্রত্যেকটা জায়গায় ক্রান্তি গোষ্ঠীর সঙ্গে আমি আর আজম খান ছুটে গেছি, এবং তার পরবর্তী পর্যায়ে একসাথে মুক্তিযুদ্ধ করেছি, রণাঙ্গনের বন্ধু আমার, এবং যুদ্ধ ফেরত অবস্থায় সেই যে আমরা পপ গান এদেশে সূচনা করেছিলাম। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁধে, ছেলেটি মরে গেছে, হায় রে হায়, বাংলাদেশ 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 বাংলাদেশ। আজকে মরণোত্তর পুরস্কারে তিনি ঘোষিত হলেন, এটি আমাদের আফসোস। আজম খান জীবদ্দশায় স্বাধীনতা পদকে, জীবদ্দশায় একুশে পদকে ভূষিত হতে পারতেন, কিন্তু আমাদের দেশে একটি কথাই আছে যে জীবিত কালে কারো মূল্যায়ন হয় না। 1999 সালে আমি একুশে পদকে ভূষিত হয়েছি, কিন্তু আজও আমাকে স্বাধীনতা পদকের জন্যে 20 বছর অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু আমরা দেখি অনেক সময় অযোগ্য ব্যক্তি বা যারা মুক্তিযোদ্ধাই না বা যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের চেতনাই ধারণ করে না, আমাদের দেশে অন্যায় প্রতিবাদ তো দূরের কথা, মানবাধিকারের জন্য সংগ্রাম করে না, মুক্তিযুদ্ধের চেতনাকে নিয়ে যারা লড়াই করে না, তাদের অনেকেও অনেক সময় স্বাধীনতা পদকে ভূষিত হয়। আমি আশা করব যেন যোগ্য ব্যক্তি এই সামনে স্বাধীনতা পদকে ভূষিত হয়।
আসলে আজকে আমাদের আলোচনাটার মূল বিষয় হচ্ছে বা কেন্দ্রবিন্দু হচ্ছে আজম খান। তা আপনি তো, আপনারা এত ঘনিষ্ঠ বন্ধু, আপনাদের বয়সও একদম কয়েকদিনে বড় ছোট,
7 দিনের ছোট। আমি 21 ফেব্রুয়ারি 1950 জন্ম, আগামী 21 ফেব্রুয়ারি আমার 69 বছর পূর্ণ হচ্ছে, আর 28 ফেব্রুয়ারি আজম খানের 69 বছর পূর্ণ হবে। এবার একটা নতুন মাত্রা যোগ হলো যে আজম খানের জন্মদিনে হয়তোবা আমরা সেলিব্রেশন করতে পারি 21 পাওয়াকে কেন্দ্র করে।
আমার মনে হয় আজম খানের যে লাখো লাখো ভক্ত আছেন সারা পৃথিবী জুড়ে, যত বাঙালি আছেন, নিশ্চয় তারা খুব খুশি হয়েছেন। আমি কি আপনার কাছ থেকে ওনার সম্বন্ধে আরও কিছু স্মৃতিচারণ শুনতে পারি?
ধন্যবাদ। আসলে ক্রান্তি শিল্পী গোষ্ঠীর মধ্য দিয়ে তার সঙ্গীত জগতে আসা, আসলে আমি আর সে মুক্তিযুদ্ধ এবং গণসঙ্গীত আরেকটি বিষয়ে দুজনের মিল ছিল, সেটি হলো কৃষক শ্রমিকের যে রাজনীতি, মজলুম জননেতা মওলানা ভাসানীর যে কথা বলা, সেটি কিন্তু আমাদের মধ্যে একটি মেলবন্ধন ছিল। সে ছিল কমলাপুর মনুমিতা হোটেল, সেই যে টাওয়ারের পিছনে জসীমউদ্দিন সড়ক। স্বাধীনতার আগেই আমাদের পল্টনে দল বেঁধে গান করা এবং বিশেষ করে আজম খান নাটকে অভিনয় করেছিল, জসীমউদ্দিনের যে বাড়ি জসীমউদ্দিন সড়কে সেখানে সে অভিনয় করেছিল। আমি সেখানে সঙ্গীত পরিচালনা করেছিলাম। আমার মনে হয় মেজবাউদ্দিন সাবু, ইকবাল, তারপরে আমার আরও কয়েকজন বন্ধু ওখানে, আমাদের জিন্না, তারপরে খোকা, আমার ইসের গু বিভাগের যে খোকা, আমাদের মেয়র সাদেক হোসেন খোকা, তারপরে তার বন্ধু নীলু, তারা ছিল গু বিভাগে, তারপরে আমাদের পল্টনে ওমর, মাহবুব, কেনেডি, সমস্ত নিয়ে আমাদের খিলগায়ে সেই খসরু মসজিদ, তারপরে সেই পল্লিমা সংসদ, সমস্ত নিয়ে কিন্তু আজম খানের এই যে যে আমাদের পল্টন 69। আমি সেই জন্যেই আজকে যে নিউ ইয়র্কে আমি আসি, এখানে 17 ফেব্রুয়ারি জুইস সেন্টারে ফুলগুলি ফাউন্ডেশন আমার একটি 50 বছর সঙ্গীত জীবনের একটা আয়োজন করেছে, সেটিকে আমি ডেডিকেট করতে চাই 69-এর গণ অভ্যুত্থানকে। সেই যে ট্রাক 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 সুর মুখ ট্রাক আসছে দুয়ার বেঁধে রাখ, আল মাহমুদের সেই ছড়াকে কবিতা গান করে গেয়েছিলাম, নিজামুল হকের সেই যে সুরে গেয়েছিলাম, আচার্যহা আর শত শহীদের রক্ত নিশান দেখেছি তাই তো মোরা সবকিছু ভুলে এক মিছিলে মিলেছি, কিংবা সাধন ঘোষের সেই যে লেখা সুর করা গান আমার কণ্ঠে তুলে দিয়েছিল। আমি আজও তো বিস্মিত যে প্রায় 70 বছর বয়সেও আমি আমার সেই 69-এর গানকে রিকল করছি। বাংলার কমরেড বন্ধু, এইবার তুলে নাও হাতিয়ার, ভূমিহীন কৃষক আর মজদুর গণযুদ্ধের ডাক এসেছে, কমরেড কমরেড কমরেড, জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবে।
ওকে আলমগীর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ভয়েস অফ আমেরিকাকে সময় দিলেন, আপনার সাথে আশা করি ভবিষ্যতে গল্প করার সুযোগ পাবো। আপনি ভালো থাকবেন, সুন্দর থাকবেন।
ধন্যবাদ ভয়েস অফ আমেরিকাকে।
দর্শক শ্রোতা, আপনারা হয়তো খেয়াল করেননি, বেশ কিছু সময়ের জন্যে স্টুডিওতে অনুপস্থিত ছিলেন আহসানুল হক, এখন আবার ফিরে এসেছেন, নিউজ রুমে গিয়েছিলেন সংবাদ সংগ্রহের জন্যে, সর্বসাম্প্রতিক সংবাদ, আপডেটেড খবর, এবং তা নিয়েই এখন আপনাদের শোনাচ্ছেন সংক্ষিপ্ত সংস্করণে বিশ্ব সংবাদ আহসানুল হক।
ধন্যবাদ কবির ভাই। হ্যাঁ, আমি আসলে দেখছিলাম যে খবরগুলোর কোনো কোনো আপডেট হয় কি না। তো বিশ্ব সংবাদ সংক্ষিপ্ত কলে পড়ে এখন আপনাদের শোনাচ্ছি। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বলেছেন তারা আশা করছেন মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থের ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে একটা সমঝোতা হবে। আগামী শুক্রবার নাগাদ যুক্তরাষ্ট্র সরকারের এক চতুর্থাংশের কাজকর্মের খরচ যোগান আবার অনিশ্চিত হয়ে যেতে পারে। মাত্র গত মাসেই রেকর্ড 35 দিন ধরে সরকারের অংশবিশেষ বন্ধ ছিল। যুক্তরাষ্ট্রের সাথে মেক্সিকোর সীমান্তে দেয়াল নির্মাণ নিয়ে দ্বন্দ্ব চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই দেয়াল নির্মাণের জন্য $570 কোটি চাইছেন। বিরোধী ডেমোক্রেটরা প্রেসিডেন্ট যা চাইছেন তার চাইতে অনেক কম অর্থ দিতে রাজি হয়েছেন। আইন প্রণেতারা বলছেন তারা আশাবাদী তারা একটি সমঝোতায় পৌঁছতে পারবেন, তবে ট্রাম্প কিসে সম্মত হবেন তা এখনও স্পষ্ট নয়। হোয়াইট হাউসের ভারপ্রাপ্ত চিফ অফ স্টাফ NBC নিউজকে বলেছেন আবার সরকারের আংশিক বন্ধের সম্ভাবনাকে সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব সিরিয়াতে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস এবং ইসলামিক স্টেটের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছে। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের যোদ্ধারা জঙ্গিদের শেষ ঘাঁটিটি ধ্বংস করবার চেষ্টা করছে। SDF-এর মুখপাত্র মুস্তাফা বালি টুইট বার্তায় বলেছেন জিহাদিদের দখলে থাকা শেষ গ্রাম বাগুজে SDF-এর যোদ্ধারা অভিযান শুরু করে। এটাই IS-এর সবশেষ ঘাঁটি যা কিনা অচিরেই ধ্বংস করা হবে। এখন প্রচণ্ড সংঘর্ষ হচ্ছে, আমরা অভিযান চালাচ্ছি, যোদ্ধারা এগিয়ে যাচ্ছেন, AFP-কে একথা বলেছেন SDF-এর একজন সেনাধ্যক্ষ। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর সমর্থনপুষ্ট SDF 4 বর্গ কিলোমিটার এলাকায় IS জঙ্গিদের সাথে যুদ্ধ করছে। এটি ইরাকের সাথে সীমান্তের কাছে এবং বাগুজ গ্রাম এই এলাকার অন্তর্গত। SDF কর্মকর্তা এবং ব্রিটেন ভিত্তিক অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের হিসেব অনুযায়ী ওই অঞ্চলে প্রায় 3,000 IS জঙ্গি রয়েছে যাদের বেশিরভাগ বিদেশি নাগরিক। তুরস্ক বলেছে চীনে প্রায় 10 লক্ষ জাতিগত উইঘুর নাগরিকের জন্য তাদের ভাষায় যে বন্দি শিবির রয়েছে তা বন্ধ করা উচিত। তুরস্ক ওইসব বন্দি শিবিরকে মানবতার চরম অপমান বলে বর্ণনা করেছে। তুরস্কের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হামি আকসয় এক বিবৃতিতে বলেছেন এটা এখন আর কোনো গোপন বিষয় নয় যে 10 লক্ষের বেশি উইঘুর তুর্কি নাগরিককে নির্বিচারে গ্রেপ্তার করে বন্দি শিবির এবং কারাগারে নির্যাতন এবং রাজনৈতিক মগজ ধোলাই করা হচ্ছে। উইঘুর কবি এবং সঙ্গীতকার আব্দুর রহিম হাইতের কথিত মৃত্যুর খবরের পর তুরস্ক ওই বিবৃতি দিয়েছে। তাঁকে চীনের শিনজিয়াং প্রদেশে একটি বন্দি শিবিরে রাখা হয়েছিল। AP-র রিপোর্টে বলা হচ্ছে হাইতের মৃত্যুর খবর নিরপেক্ষভাবে নিশ্চিত করা যায়নি। গত সপ্তাহে বিশ্বের 16টি শীর্ষ মানবাধিকার সংগঠন শিনজিয়াং প্রদেশে উইঘুর এবং তুর্কি মুসলমানদের ঢালাও ধরপাকড়ের ঘটনার আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে যার ফলে দক্ষিণ কোরিয়ায় আমেরিকান সেনা রাখার জন্য অর্থের পরিমাণ বাড়বে। দক্ষিণ কোরিয়া 1 বছর মেয়াদি নতুন ওই চুক্তির আওতায় প্রায় $890 মিলিয়ন দেবে, যা কিনা গত বছরের চাইতে $60 মিলিয়ন বেশি। দক্ষিণ কোরিয়ার সংসদকে ওই চুক্তি অনুমোদন করতে হবে। দক্ষিণ কোরিয়ার 28,500 আমেরিকান সৈন্য রাখার জন্য সোল সরকারকে 8.2% বেশি অর্থ দিতে হবে। 1950 থেকে 1953 সাল পর্যন্ত কোরিয়ান যুদ্ধের পর থেকে দক্ষিণ কোরিয়ায় নিয়মিতভাবে আমেরিকান সেনা উপস্থিতি রাখা হয়েছে। বাংলাদেশে রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান না হলে উগ্রপন্থার জন্ম হতে পারে, এই আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। তার মতে সমস্যাটি শুধু বাংলাদেশ বা মিয়ানমারের নয়, গোটা বিশ্বের জন্য নতুন হুমকির কারণ হবে। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা CBI আজ দ্বিতীয় দিনের মতো সারদা চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে জেরা করেছে। ভারতের সাহারানপুর এবং হরিদ্বারে বিষাক্ত মদ পান করে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 77-এ। এই ছিল সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ।
আর
এরই সঙ্গে ভয়েস অফ আমেরিকার আজকের এই বাংলা অনুষ্ঠান এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনা আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সফিউল আলম মাসুদ ছিলেন, প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন ওয়্যাগনার রবার্টস। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই। সালাম, নমস্কার, শুভরাত্রি। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি সরকার কবিরুদ্দিন এবং
আমি আহসানুল হক।
This program has come to you from the Voice of America, Washington.